রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিল মুরসালিন আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কাছে কিংবা দূর থেকে, দেশ কিংবা প্রবাস থেকে, সবাইকে জানাই একরাশ প্রীতি ও শুভেচ্ছা যারা আমাদের সাথে আছেন। আর আপনারা দেখছেন আপনাদের সকলের পছন্দনীয় অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত। আজও চমৎকার একটি বিষয় নিয়েছি, এই বিষয়ে আলোচনা করব। আমরা যে অনুষ্ঠানের প্যাটার্ন রয়েছে সেই প্যাটার্ন অনুযায়ী আমরা এগিয়ে যাব। এর পূর্বে আপনাদেরকে অবশ্যই বলবো যে কিছু ভালো নিয়ত করে নিন। যত ভালো নিয়ত হবে, আমাদের নেকির পাল্লা, আমাদের নেকির যে সওয়াব রয়েছে সেটা আরও বৃদ্ধি পাবে। তো আমরা নিয়ত করি এই আলোচনা থেকে যা শুনব তার উপর আমি আমল করব, তা অন্যের নিকট পৌঁছে দিব এবং সেই অনুযায়ী নিজের পরিবার পরিবেশ গঠন করার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহুল করিম। আসুন আমরা প্রথমেই দুরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া লাম ইয়ারিজিন নার, যে ব্যক্তি আমার প্রতি দুরুদ শরীফ পাঠ করবে সে জাহান্নামে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। আসুন অনুষ্ঠানের বরকতে আমরা একবার দুরুদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সকলেই অবগত আছেন অনুষ্ঠানের প্যাটার্নের মধ্যে প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে কোরআন তেলাওয়াত। জি, ওই কোরআন যা হচ্ছে আল্লাহ তাআলার কালাম, যেখানে আমাদের জন্য রয়েছে হিদায়াত, যেখানে আমাদের অন্তরের জন্য রয়েছে প্রশান্তি। যে আমরা কোরআন তেলাওয়াত এই মুহূর্তে শুনব এবং নিচে যে অনুবাদ দেওয়া হচ্ছে সেটাও আমরা মনোযোগ সহকারে দেখব যে আল্লাহ তাআলা ওই আয়াতের মধ্যে আমাদের জন্য কি ইরশাদ করেছেন। জি, আমাদেরকে কোরআন তেলাওয়াত শুনিয়ে দিন।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইন কুল্লুল লাম্মা জামিউল লাদাইনা মুহদারুন, وآية لهم الأرض الميتة أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون وجعلنا فيها جنات من نخيل وأعناب وفجرنا فيها من العيون
সুবহানাল্লাহ। কোরআনে পাকের কত চমৎকার আয়াত যে আমাদেরকে আসলে ভাবতে বাধ্য করে। আর মানুষের অন্যতম একটি বিষয় হচ্ছে মানুষ ভাবতে থাকে, যে কোনো বিষয় তার সামনে আসে সেটা নিয়ে মানুষ ভাবে, গবেষণা করে, চিন্তা করে যে আসলে এটা কেন কিভাবে হয়েছে। অনুরূপভাবে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু নিদর্শনের কথা বর্ণনা করেছেন, যে আমরা জমিনকে মৃত দেখি, জমিনের মধ্যে কিছু নেই, হঠাৎ বৃষ্টি হয়, সেখানে বীজ দেওয়া হয়, এরপর সেখান থেকে একটি বৃক্ষ উঠে আসে এবং বড় হয়, ফলমূল সেখান থেকে বেরিয়ে আসে এবং সেগুলো আমরা বক্ষণ করি। তো এটা কিভাবে হচ্ছে, এটা হচ্ছে আল্লাহ তাআলার এক নিদর্শন। আমরা যদি দেখি যে পাথর, সেখানে ন্যূনতম কোনো আর্দ্রতা থাকে না, একটা পাথরের মধ্যে তো কোনো ধরনের আর্দ্রতা থাকে না, সেখান থেকে অনবরত অনবরত পানি কিভাবে বের হচ্ছে। তো এটা হচ্ছে আল্লাহ তাআলার এক নিদর্শন, যে রব তাআলা আমাদের বেঁচে থাকার জন্য, দিন অতিবাহিত করার জন্য তিনি আমাদের জন্য মাধ্যম দিয়ে দিয়েছেন, আমাদের জীবন ধারণের জন্য তিনি পাথরের ব্যবস্থা করে দিয়েছেন। যেখানে কোনো কিছু ছিল না সেখানে হঠাৎ একটি গাছ, আবার সেই গাছ থেকে হঠাৎ ফল বেরিয়ে আসছে, সেই গাছটিকে যদি কাটা হয় ভিতরে কোনো কিছু পাওয়া যাবে না। এটা আসলো কোথেকে, আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলার হুকুমে হয় এবং সেগুলো আমরা ভক্ষণ করে আমরা আমাদের জীবন পান করি। আর পানিকে তো বলা হয় যে জীবন, পানির অপর নাম হচ্ছে জীবন। আর সেটা আমরা কোত্থেকে কিভাবে কিভাবে পাই, জমজম শরীফের ব্যাপারে যদি আমরা দেখি যে জমজম কূপ যেটা রয়েছে বা আবে জমজম যেটাকে আমরা বলি পান করি, সেটার ব্যাপারে বিজ্ঞান বলে যে আসলে এটা কিভাবে সম্ভব। হ্যাঁ, পাথরের নিচ থেকেই যে পানি বের হচ্ছে তো বের হচ্ছে, ইসমাইল আলাইহিসসালাম সেই কবেকার আর এখন পর্যন্ত মানুষ সেখান থেকে পানি পান করেই যাচ্ছে, তো আসছে কোত্থেকে? আল্লাহ তাআলা এটা আমাদেরকে দিচ্ছেন, আল্লাহ তাআলা আমাদেরকে। তো এই বিষয়গুলো নিয়ে আমাদের ভাবা উচিত। যখন আমরা ভাববো তখন আমরা রবের প্রতি আমাদের ভালোবাসা আরো বৃদ্ধি পাবে, যে আল্লাহ তাআলা আমাদের জন্য কি কি দিয়ে রেখেছেন, কত কত নিয়ামতের মধ্যে আমরা ডুবে আছি, তখন আমরা অনায়াসে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করব। জি, অনুষ্ঠানের পরবর্তী যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে হামদি বারি তাআলা। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের রাশেদ আত্তারি ভাই, তার কাছ থেকে এখন আমরা একটি হামদি বারি তাআলা ইনশাআল্লাহ শ্রবণ করব। যে আমাদেরকে হামদি বারি তাআলা শুনিয়ে দিন।
সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়াসাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়াসাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আরশ সে নূর চলা और हरम तक पहुंचा सिलसिला मेरे गुनाहों का करम तक पहुंचा सिलसिला मेरे गुनाहों का करम तक पहुंचा तो तेरे मेराज के तू जान कहां तक पहुंचा मेरी मेराज के मैं तेरे कदम तक पहुंचा सल्लल्लाहु अलैका या रसूलल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह। La ilaha illallah হসবি রব্বি জাল্লা জালালাহু মা ফি কলবি গায়রুল্লাহ হসবি রব্বি জাল্লা জালালাহু মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الله لا موجود الا الله لا مشهود الا الله لا موجود الا الله لا مقصود الا الله لا معبود الا الله لا معبود الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله آمنا برسول الله الله والله 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 الله والله والله الله আল্লাহ এক ও দ্বিতীয় নেই তার সমকক্ষ নেই তার অংশীদার কেহ সব কিছু তিনি জ্ঞাত লা ইলাহা ইল্লাল্লাহ মৈ হুঁ বন্দা ও মাওলা वो मौला कौन है अपना उसके सिवा हम मैं हूँ बंदा वो मौला कौन है अपना उसके सिवा मैं हूँ उसका वो है मेरा मैं हूँ उसका वो है मेरा जिसने बनाया और पाला লা ইলাহা ইল্লাল্লাহ ও গো আল্লাহ দয়া করো নসিব করো মদিনা গো আল্লাহ দয়া করো নসিব করো মদিনা নূর নবীকে না দেখাইয়া নূর নবীকে না দেখাইয়া কবরে তিনি যো না লা ইলাহা ইল্লাল্লাহ আমরা গুনাহগার বান্দা ক্ষমা করে দাও খোদা আমরা গুনাহগার বান্দা ক্ষমা করে দাও খোদা দেখো নবীর রাজা নূর নবীর রাজা সেথায় পড়ি মোর এই কলমা মৌলা দিল কা জঙ্গ ছুড়া কলবে নূরি পায়ে জিলা দিল কো কর দে আইনা দিল কো কর দে আইনা জিসমে চমকে ইয়ে কলমা
আমরা শুনলাম রবির প্রশংসাও করা হলো, কিছু প্রার্থনাও সেখানে করে নেওয়া হলো যে আমরা আসলে কেমন হতে চাই, রবের নিকট এমনটা আশা করা উচিত, আকাঙ্ক্ষা করা উচিত। আজও চমৎকার একটি বিষয় নিয়েছি, এই রিলেটেডই আসলে আমাদের কেমন হওয়া উচিত, আর তা হচ্ছে নিজের সংশোধনের উপায়, নিজেকে কিভাবে সংশোধন করা যায়। আমরা তো অনেক আলোচনা শুনি, অনেক কথা শুনি, অনেককে আমরা নিজেরাও বুঝাই কিন্তু নিজেরা সেটার উপর আমল করি না, নিজেরা সংশোধন হতে চাই না। আমাদের আমাদের চিন্তা ভাবনা শুধু অন্যকে কেন্দ্র করে থাকে, যে পৃথিবীর সকলে ভালো হবে, আমি নসিহত করব, বাস আমি যেমন আছি আমি সেই জায়গায় থেকে যাব। তেমনটা তো হতে পারে না। অন্য ব্যক্তি যদি ভালো হয়, সে যদি আমল করে, সে যদি তার জীবনকে কোরআন মোতাবেক হাদিস মোতাবেক অতিবাহিত করে, সফল সে হবে, আমি কি হব, আমার ঠিকানা কি হবে, আমার গন্তব্য কি হবে, আমার মাকাম ও মর্যাদা হাশরের ময়দানে কি থাকবে, আল্লাহর নিকট আমার যে মর্যাদা রয়েছে সেটা কোন পর্যায়ে রয়েছে। তো এর জন্য প্রথমত হচ্ছে নিজের সংশোধন করতে হবে। তো নিজের সংশোধনের উপায় কি রয়েছে সেই বিষয়ে আলোচনা করার জন্য ইতিমধ্যে স্টুডিওতে উপস্থিত আছেন। একদিকে রয়েছেন রাকিব আত্মারি মাদানী ভাই, আর আমার হৃদয়ের পাশে আছেন মিলাদ রেজা ভাই, তারা এই বিষয়ে আলোচনা করবেন। প্রথমত যাব মিলাদ রেজা ভাইয়ের কাছে, যে মিলাদ রেজা ভাই, নিজের সংশোধন করার তো আসলে অনেক দিক আছে। একটা যদি দেখি যে সেলফ অ্যাকাউন্টেবিলিটি যেটা আছে, আত্মজিজ্ঞাসা, নিজেকে প্রশ্ন করা আছে আসলে আমি কি করছি আর কি করা উচিত। আরেক বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলার প্রতি বান্দার ভয়, যে আমি যাই করছি না কেন আমার রব তাআলা তিনি তা দেখছেন, কেননা ইন্নাহু আলিমুম বিদায়াতিস সুদুর, তিনি তো আমার মনের যে ভাব আছে সেটাও তিনি জেনে যান। এর পাশাপাশি হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমরা মানুষকে বোঝাই কিন্তু নিজে সেটার উপর অনেক ক্ষেত্রে আমল করি না। তো এই ধরনের অনেক বিষয় রয়েছে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যারা রয়েছে, বা আমরা আমাদের সংশোধনটা কিভাবে করব সে বিষয়ে কি বলবেন?
আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আজকে যে বিষয়টি নেওয়া হয়েছে চমৎকার একটি বিষয়, বর্তমানে আমাদের প্রত্যেকের জন্য অনেক বেশি জরুরি, নিজেকে সংশোধন। নিজেকে সংশোধনের উপায়, এর ইংরেজি হচ্ছে হাউ টু রিফর্ম ইউরসেলফ, নিজকে কিভাবে সংশোধন করা যায়। তো যখন নিজকে সংশোধন এর ডেফিনেশন যখন আসে সংজ্ঞায়, এরকম নিজের ভুল ত্রুটি গুণাহ খারাপ অভ্যাস ও চরিত্রের দুর্বলতাগুলো চিহ্নিত করে, অর্থাৎ আইডেন্টিফাইড করে, সেগুলো পরিত্যাগ করা, অর্থাৎ সেই কাজগুলোকে বর্জন করা, এবং তার পরিবর্তে উত্তম চরিত্র, সৎকর্ম ও আল্লাহ তাআলার সন্তুষ্টিমূলক জীবনযাপন গ্রহণের আন্তরিক প্রচেষ্টাই হলো নিজেকে সংশোধন।
জি,
এটা হচ্ছে ডেফিনেশন।
জি,
এখন নিজেকে সংশোধনের জন্য আমাদেরকে প্রথম যেটা প্রায়োরিটি দিতে হবে তা হচ্ছে দোয়া করা। কারণ আল্লাহ পাকের কাছে আমাদেরকে সাহায্য চাওয়া আর তার দরবারে কান্নাকাটি করে দোয়া করা, যাতে করে তিনি আমাদেরকে সাহায্য করেন।
জি,
কারণ আল্লাহ পাকের দয়া ছাড়া এমন কোনো বান্দা নেই যে তিনি নিজেকে সংশোধন করতে পারবেন। আল্লাহ পাকের দয়া অবশ্যই লাগবে, আর আল্লাহ পাক যার প্রতি দয়া করবেন তিনি নিজেকে সংশোধন করতে পারবেন। এই কারণে নিজকে সংশোধন করার জন্য দোয়ার কোনো বিকল্প নাই। সেকেন্ড যে বিষয়টি, সেটা হচ্ছে নিজেকে যদি আমরা সংশোধন করতে চাই তাহলে তাওবা করে নেওয়া,
তাওবা করতে হবে।
তাওবা করার বিষয়ে চমৎকার তাওবার বরকত রয়েছে। তাওবা করার মাধ্যমে বান্দার দুইটি বড় কল্যাণ হয়ে থাকে, অর্থাৎ দুইটি বড় কল্যাণের মধ্য থেকে একটি কল্যাণ অবশ্যই ওই বান্দার নসিব হবে
তাওবার মাধ্যমে।
জি, তাওবার মাধ্যমে। তার মানে তাওবা আমাদেরকে করার ধারা লাভই লাভ। নাম্বার এক, সত্যিকার পাকাপোক্ত তাওবার উপর অটলতা নসিব হয়ে যাবে, অথবা অতীতের গুনাহ ক্ষমা হয়ে যাবে। অর্থাৎ দুইটা থেকে যে কোনো একটা বান্দার নসিব হবে,
হয়তো ওই বিষয়ে অনেক উচ্চমানের বিষয়।
জি, হয়তো আল্লাহ তাআলার দয়া তাওবার যে অটলতা, তাওবা করার তাওবার উপর আমাদের অটলতা নসিব হবে দোয়া করার দ্বারা। আবার খাস দৃঢ় সংকল্পে আমরা যদি তাওবা করি অতীতের গুনাহ মাফ হবে। এ বিষয়ে হযরত সাইয়্যিদুনা উস্তাদ আবু ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি আমলদার আলিম ছিলেন, তিনি বলেন, আমি 30 বছর যাবৎ আল্লাহ পাকের কাছে দোয়া করেছি যে তিনি যেন আমাকে সত্যিকারের তাওবার তাফিক দান করেন। অতঃপর আমি নিজের উপর আশ্চর্য হয়ে বললাম, সুবহানাল্লাহ, আমি 30 বছর থেকে আল্লাহ পাকের কাছে একটি হাজত প্রার্থনা করছি, 30 বছর যাবৎ, খেয়াল করেন, কিন্তু সেটা আজ পর্যন্ত পূরণ হয়নি। অতঃপর আমি একদিন স্বপ্নে দেখলাম যে একজন বক্তা আমাকে বলছে, তুমি এই বিষয়ের উপর
আশ্চর্য হচ্ছ? অর্থাৎ 30 বছর যাবৎ তিনি তাওবা নসিব যাতে হয় এর জন্য তিনি দোয়াই করে যাচ্ছেন। তখন তিনি একদিন স্বপ্নে দেখলেন যে তিনাকে একজন বললেন, তুমি কি এই বিষয়ের উপর আশ্চর্য হচ্ছ? তুমি কি জানো যে আল্লাহ পাকের কাছে কি প্রার্থনা করছো, কোন বিষয়টি তুমি চাচ্ছ? আর যার তাওবা নসিব হয়ে যায় সে আল্লাহ তাআলার প্রিয় পছন্দনীয় বান্দা হয়ে যায়।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তার মানে তাওবার কেমন বরকত, কেমন ফজিলত রয়েছে।
তো এই যে বিষয় তাওবার ব্যাপারে তো অসংখ্য ঘটনা এরকম রয়েছে যে বান্দা তাৎক্ষণিক তার অবস্থা চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ একটু আগে সে যা ছিল সেটা বলতে গেলে 180 ডিগ্রি বাঁক নিয়ে পুরোপুরি ভাবে অন্য একটি অবস্থার মধ্যে সে
জীবনই চেঞ্জ হয়ে যায়।
যেমন বনি ইসরায়েলের যুগের ঘটনা, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বৃষ্টির জন্য গিয়েছিলেন, তওবা করেছে। এর আগে ছিল সে আল্লাহ তাআলার অবাধ্য ব্যক্তি, তওবা করার কারণে সে হয়েছে আল্লাহর ওলি। যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগের সেই বান্দা, তার কাছে ছিল এমন এক বিষয় যেটা একজন মুসলমানের কাছে থাকা উচিত না। তো যখন বুঝলো যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাজা দিবেন, তওবা করে নিল, তো সাথে সাথে আল্লাহ তাআলা তা কি করে দিলেন, পরিবর্তন করে
পরিবর্তন করে দিলেন।
তো তওবা এমন একটি জিনিস যে বান্দাকে তার অবস্থান পরিপূর্ণভাবে চেঞ্জ করতে পারে। যে আমরা মিলাদ রাজাবের কাছ থেকে শুনলাম যে নিজেকে পরিবর্তন করার জন্য প্রথমত হচ্ছে দোয়া করতে হবে আল্লাহ তাআলার নিকট, যে আমি পরিবর্তন হতে চাই, আল্লাহ তাআলা আমার জন্য রাস্তাকে সহজ করে দাও। দ্বিতীয়ত হচ্ছে যে বদ অভ্যাসগুলো, অসৎ কাজগুলো আমার মাঝে আছে, সেগুলো থেকে আমাকে কি করতে হবে, তওবা করতে হবে, তাহলেই সম্ভব হবে। জি রাকিব ভাই, মিলাদ রাজা ভাই ডিফেন্সের মধ্যে যে বলেছেন হাউ টু রিফর্ম মাই সেলফ, মানে নিজের সংশোধনের উপায়টা কি, তো আপনি এই ব্যাপারে কি বলবেন যে আসলেই হাউ টু রিফর্ম মাই সেলফ, মেথড অফ চেঞ্জিং মাই লাইফ মাই সেলফ, মানে এটা কি হতে পারে?
বিসমিল্লাহির রহমানির রহিম। নিজের সংশোধনের উপায় আজকের এই রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানের আলোচনা টপিক। আর এই টপিকটি আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস, যে কিভাবে নিজের সংশোধন করব আমি। আসলে আমরা সবাই একটা কথা প্রায় বলে থাকি যে আমি তো আমার মতো করে চলি, মানে আমি কাউকে পরোয়া করি না, কে কি বললো, কে কি ভাবলো, মানে আমি আমার মতো করে চলি। আসলে এই কথাটি আসলে কতটুকু সত্য যে আমি আমার মতো করে চলি? কারণ মানুষ হচ্ছে এমন একটা জীব যে সে তার আশেপাশের, তার বন্ধুবান্ধব, তার চারপাশে কী ঘটছে, এগুলো দ্বারা সে প্রভাবিত হয়। একটা পয়েন্ট নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে যে ভালো পরিবেশ বা নেক সংস্পর্শ বা সৎ বন্ধু, সৎ পার্টনার, এর মাধ্যমে একটা ব্যক্তি কীভাবে নিজের সংশোধন করতে পারে। সংশোধনের বরকত আসলে কী বলবো, মানুষ তো মানুষ আছেই, বরং আমরা যদি আসহাবে কাহাফের ঘটনা দেখি, যে মানুষ তো মানুষ আছেই, যদি একটা পশু বা আল্লাহওয়ালাদের সংস্পর্শে এসে যায় তাহলে সে পশুটিও অন্য পশুদের চেয়ে আলাদা হয়ে যায়। যেমন আমরা আসহাবে কাহাফের মধ্যে যদি দেখি যে আচ্ছা সেই কুকুরের ঘটনা, কিন্তু আল্লাহ কুরআন কারীমের মধ্যে বলেছেন যে শুধুমাত্র সাধারণ কুকুর, কিন্তু যখন আসহাবে কাহাফের ভালোবাসায় এবং ভক্তি প্রকাশ করলো, তখন সে ওই আল্লাহওয়ালাদের ভালোবাসায় তাদের নিরাপত্তা দানকারী হয়ে গেল, আউলিয়া কেরামের সান্নিধ্যের বরকতে নসিব হয়ে গেল।
এখানে শুধু কুকুরের নাম বলা হয়নি, কুকুরের সম্পূর্ণ অবস্থাটাও তুলে ধরলেন যে আসলে সে কোন অবস্থায় বসেছিল, সেটাও আল্লাহ তাআলা উল্লেখ করেছেন,
উল্লেখ করেছেন
আল্লাহ তাআলার নিকট মকবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ।
আমরা সবাই আসলে এখন মানে অন্যের বিচারক হয়ে আমরা বসে আছি, মানে অন্যে কি কি করছে, অন্যের দৃষ্টিটি আলোচনা সমালোচনা করা, হ্যাঁ, স্বামী স্ত্রীর ভুল ধরা, স্ত্রী স্বামীর ভুল ধরা, ভাই ভাইয়ের পেছনে লেগে আছে, বন্ধুর বন্ধুর গিয়ে বোধ করছে। মানে আমরা যদি আসলে নিজের নিজের বিচারক হয়ে যেতাম, তাহলে আর আমাদের সমাজের মধ্যে এই যে বিশৃঙ্খলা, এই যে মানে এদিক সেদিক হয়ে যাওয়া, এগুলো হতো না। মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে আমি যদি আমার নিজের বিচারক হয়ে যাই, তাহলে সবচেয়ে সংশোধনের এটাই মেইন পয়েন্ট, মানে অন্যকে বদলানোর আগে নিজে বদলানো। যেটি আমরা দেখতে পাই না যে দাওয়াত ইসলামের যে দীনী উদ্দেশ্য, মাদানী উদ্দেশ্য, শেখ তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল্লাহ আলী আমাদেরকে দিয়েছেন, যে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। তো এখানেও দেখেন আগে নিজের সংশোধনের কথা এসেছে, আগে নিজে বদলানো, তারপর অন্যকে বদলানো। একটা মানুষ যদি সে ভালো সংস্পর্শে থাকে তখন ওই ভালোর গুণাগুলিও তার মধ্যে চলে আসে, আর যদি খারাপ বন্ধুর সাথে থাকে, খারাপ সংস্পর্শের মধ্যে থাকে, তখন তার মধ্যেও সেই খারাপ গুণাবলি চলে আসে। ফার্সিতে একটা শের আছে না যে সৎসঙ্গ সৎ বানিয়ে দেয় আর সৎসঙ্গ অসৎ বানিয়ে দেয়। হাদিসে পাকের মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে সৎসঙ্গকে এবং অসৎসঙ্গকে একটা তুলনা দিয়েছেন। হাদিসে পাকে একটি দেখতে পাই যে হাদিসে পাকে এসেছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সৎসঙ্গী ও অসৎসঙ্গীর উপমা হলো যে সুগন্ধি বিক্রেতার মতো, আর হচ্ছে কামারের উপমা হলো লোহা পুরানোর আগুন ফুৎকারকারীর মতো। অর্থাৎ এটা একটু আমি বিশ্লেষণ করি যে আপনি যদি কোনো আতর বা সুগন্ধির দোকানে যান, তাহলে যদিও আপনি আতর বা সুগন্ধি না কেনেন, তারপরও কিছু না কিছু ঘ্রাণ আপনার মধ্যে চলে আসবে, বা দোকান থেকে বের হয়ে গেলেও সেই ঘ্রাণটা কিছু না কিছু একটা প্রভাব থাকে, পরবর্তীতে একটু ঘ্রাণ পাওয়া যায় যে ওই ব্যক্তি কোথায় ছিল। তেমনিভাবে যদি একজন মানুষ সে ভালো একজন ব্যক্তির সংস্পর্শে থাকে, ভালো বন্ধুর সংস্পর্শে থাকে, ভালো সংগঠনের সংস্পর্শে থাকে, তখন তার মধ্যেও ওই ভালোর প্রভাবটা পড়ে যায়, ভালো গুণাগুলি চলে আসে। অন্যদিকে যদি কেউ কামারের দোকানে যায়, তাহলে লোহা গলানো হয় সে কামারের দোকানের মধ্যে, যেখানে যেখান থেকে কোনো লোহা না কিনলেও আগুনের স্ফুলিঙ্গ এসে আপনার কাপড় পুড়িয়ে দিতে পারে। আর কাপড় যদি নাও পরে, অন্তত কয়লা আর পোড়া লোহার দুর্গন্ধ আনার শরীরে লেগেই থাকবে। অসৎসঙ্গ ঠিক তেমনই, যে আপনি সরাসরি হয়তো তাদের মতো খারাপ কাজে লিপ্ত হবেন না বা বড় গুনাহের কাজে লিপ্ত হবেন না, কিন্তু তাদের সাথে থাকতে থাকতে একটা সময় এরকম হয়ে যাবে যে গুনাহের প্রতি ঘৃণা জন্মে যাবে, মানে গুনাহের প্রতি ঘৃণা এটা উঠে যাবে তাদের কাছ থেকে, এবং আল্লাহ পাকের দিকে ধাবিত হওয়া তাদের মন থেকে জিনিসটা উঠে যাবে। এটা হচ্ছে একটা সংস্পর্শের জিনিসটি, যে নিজেকে সংশোধনের উপায় হলো সবচেয়ে অন্যতম পয়েন্ট হলো যে ভালো সংস্পর্শ,
আগে ভালো সংস্পর্শে আসতে। আপনি যে উপমাটা দিয়েছেন, অনেকে তো বলবে যে কখনো তো কামারের দোকানে যায়নি, তো এটা আসলে কিভাবে
বুঝবে?
আসলে গ্রামে যখন রান্না করা হয়, আপনার লাকড়ি দিয়ে রান্না করা হয় বা কের নাড়া এগুলো আছে, যাবতীয় কোনো কিছু দিয়ে যখন রান্না করা হয়, তখন ওইখানে যে বসে রান্না করে কিছুক্ষণ পর তাকে বলবেন যে আমার জায়গাতে জামা থেকে কি কোনো ঘ্রাণ পাওয়া যাচ্ছে, তখন বোঝা যায় আসলে যে সে একটু আগে কিছুক্ষণ আগে কোথায় ছিল, অর্থাৎ রান্নার কাজ করে এসেছে, নাড়া লাকড়ি দিয়ে রান্না করে এসেছে, সেটা বোঝা যায়। ওই যে ধোঁয়ার যে একটা গন্ধ আছে সেটা লেগে থাকে, যে অনুভব করা যায়। তো অনুরূপভাবে এখানে আসলে এক্সাম্পলটা খুবই চমৎকার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্সাম্পল দিয়েছেন, তো এটা তো যে কেউ দেননি, যে খুবই চমৎকার যে আতর আপনি কিনেন বা না কিনেন, সেখানে আপনি যেমন কিছু না কিছু ঘ্রাণ পাবেন, অনুরূপভাবে সৎ বন্ধুদের সাথে উঠা বসার করার কারণে আপনি তাদের সেই বিষয়গুলো সম্পূর্ণটা আপনি নেন বা না নেন, কিছু ভালো বিষয় আপনার কাছে আসবেই। অনুরূপভাবে অসৎ বন্ধু যারা আছে, আজ তো এটার অভাব নেই, যখন কারো ছেলে কারো ছোট ভাই ওই অসৎ বন্ধুদের সাথে উঠা বসা করে কিছু না কিছু বিষয় সে তার নিজের মধ্যে নিয়েই আসে। আর এই জন্য তো হাদিসে পাকের মধ্যেও বলা হয়েছে যে এলেম অন্বেষণের বিষয়ে, যে কার থেকে এলেম অন্বেষণ করা হচ্ছে সে বিষয়টির ব্যাপারে। তো আমাদের অবশ্যই বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে, উঠা বসা করার ক্ষেত্রে আগে ভাবা উচিত যে আমি কার সাথে উঠছি, কার সাথে বসছি, কার সাথে চলাফেরা করছি। আর আরও একটি বিষয় হচ্ছে যে আসলে যেমনটি আপনি বললেন যে আমরা নিজেরাই আসলে নিজেদের মানে আমরা বিচারক হয়ে গেছি অন্যের,
অন্যের
নিজের বিচারক আমরা হতে পারি নাই, আর আমরা সবসময় অন্যকে উপদেশ দেই, নিজের ক্ষেত্রে সেটা ভুলে যায়। যে বনি ইসরায়েলের যে একটা অভ্যাস ছিল যেটার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন যে তারা অপরকে উপদেশ দেয়, নিজেদের ক্ষেত্রে সেটা ভুলে বসে, এটা বনি ইসরায়েলের একটা অভ্যাস ছিল। আর এই অভ্যাসের কারণে তারা কি হয়েছে, ধ্বংস হয়েছে, তারা আল্লাহ তাআলার অভিসম্পাতের কারণ হয়েছে। তো এই যে বিষয়টি রয়েছে যে আসলে মানুষকে তো উপদেশ দেই, মানুষকে তো বলি যে তুমি ভালো হয়ে যাও, সন্তানকে বলি যে এইভাবে বাবা চলতে হয়, নিজে চলছি না বা ছোট ভাইকে উপদেশ দিচ্ছি, বা অনেক ক্ষেত্রে দেখা যায় কলেজ ইউনিভার্সিটিতে গেলে এই বড় ভাইকে তুমি শ্রদ্ধা করো না, সালাম কালাম তুমি আদব কায়দা শিখে আসো নাই, বড় ভাইদেরকে সালাম দিতে হয়, ওই যে বড় ভাই যে তার ছোট ভাই যে নিজের জুনিয়র যে আছে তাকে নসিহত করছে, অথচ সেই বড় ভাই তার ঘরের মধ্যে নিজের বাবাকে কোনোদিন সালাম দিয়েছে কিনা সেটা একটা বিষয়। তো এই বিষয়গুলো আমাদের মধ্যে নিয়ে আসতে হবে, নিজেকে আগে সংশোধন করতে হবে। আমি যে বিষয়টা অপরকে বলছি সেটা কি আদৌ আমার মাঝে আছে? আর এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলু। হে ইমানদারগণ, তোমরা ওই জিনিসটা কেন বলো যা তোমরা নিজেরা আমল করো না? এটা তো মমিনের বৈশিষ্ট্য হতে পারে না। মমিনের বৈশিষ্ট্য তো হচ্ছে এটাই যে আগে নিজে করবে তারপর বলবে, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য ঘটনা এরকম পাওয়া যায়।
আর যখন নিজে করা হয় কাজটা, ওই কাজটা যখন অন্যের উপর আমরা উপদেশ অথবা সাজেস্ট হিসেবে বলি, তখন এটা প্রভাব বিস্তারও করে।
জি জি, এইরকম আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা, নিজে আগে আমল করেছেন, কেউ বলেছে যে ইয়া রাসূলুল্লাহ নসিহত করুন, বলেন যে ঠিক আছে কিছুদিন পরে আসো।
জি,
তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে ওই কাজটা করেছেন, তারপর বলেছেন, এবং এটার ফলপ্রসূ অন্যরকম। যে এই ব্যাপারে আরও ইনশাল্লাহ আলোচনা করব, আমরা এই মুহূর্তে একটি নাতে মোস্তফা ইনশাল্লাহ শ্রবণ করে নিই। জি, আর রশিদ দা আমাদেরকে একটি নাতে মোস্তফা শুনিয়ে দেন।
Yeah.
জিয়রতে জয় কত যে হজিম দিন এ গরিবের তুমি হ সহায় রসুল্লাহ
রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রজা আতারে সেখানে যাওয়া, সালাম দেওয়া, নিজের জন্য শাফাআতকে আবশ্যক করে নেওয়া, এটা প্রত্যেক মুমিনের আকাঙ্ক্ষা। প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওই সত্তা যিনি উম্মতের জন্য রাত দিন কেঁদেছেন। উম্মতের ব্যাপারে যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো সুসংবাদ এসেছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুখের আত্মহারা থাকে না। মানুষ নিজের জন্য কিছু পেলে সুখী হয়, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের ব্যাপারে যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন কোনো পয়গাম, কোনো বার্তা, কোনো বিশেষ সুসংবাদ পেয়েছেন, তো সেই বিষয়টি ছিল এক অন্যরকম, যা ভাষায় বর্ণনা করার মতো নয়। তো সেখানে যাব না, সেখানে উপস্থিত হব না, সেখানে গিয়ে মনের ব্যথাগুলো বলবো না, তো কোথায় বলবো? একজন উম্মত তার আকাঙ্ক্ষা এমনটাই হওয়া উচিত যেমনটা সাহাবায়ে কেরামের ছিল। আমরা যদি তাদের জীবনী অধ্যয়ন করি, তো এই বিষয়গুলো আমরা খুব বেশি পরিমাণে পাই। কোনো বিপদ কোনো কিছু হয়েছিল, দৌড়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই বিপদে পড়েছি, করণীয় কি রয়েছে। এমনকি সাহাবায়ে কেরামের তো অভ্যাস এরকম ছিল যে কোনো কিছু ভালো লাগছে না, কেন ভালো লাগছে না জানে না, দৌড়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হতো। মনের মধ্যে যে এক সংকোচ বা ভালো না লাগা যে কাজ করছিল সেটা দূর হয়ে যেত। একদা এক সাহাবি প্রশ্নই করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো এরকম সমস্যায় পড়লে আপনার কাছে চলে আসি আর আমাদের সেই সমস্যা দূর হয়ে যায় যখন আপনি থাকবেন না, বা জান্নাতে সেখানে তো আপনার মাকাম ও মর্যাদা অনেক উঁচুতে থাকবে, তো সেখানে আমাদের অবস্থা কী হবে, সেখানে কি আমরা এই সুযোগ সুবিধা পাবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল মারু মা মান আহাব্বা, যে প্রত্যেক ব্যক্তি তার সাথেই থাকবে যাকে সে ভালোবাসে। তো একজন মুমিনের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা ওই লেভেলের হওয়া উচিত যে দুনিয়ায় তো আছে আছে, জান্নাতে যদি আল্লাহ তাআলার দয়ায় চলে যেতে পারি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেন প্রতিবেশিত্ব নসিব হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সেই ভালোবাসা, সেই মন মানসিকতা আমাদেরকে আল্লাহ তাআলা দান করুক। যে আমাদের সাথে অনেকে অনেকক্ষণ ধরে হয়তো যুক্ত আছেন, এই মুহূর্তে কিছু আপনাদের কল আমরা নিব, যে আমাদেরকে কিছু কল শুনিয়ে দিন। জি, আমাদের সাথে আছেন রাশাদ আত্তারি ভাই, তার থেকে শুনবো, আমাদের সাথেই থাকুন। যে পরবর্তী কল শুনিয়ে দিন।
আজকে অনুষ্ঠানটা মাশাআল্লাহ, আমি রেগুলার এই চ্যানেলটা সারা দিনই দেখি যতক্ষণ সম্ভব হয়।
ময়মনসিংহ নান্দাইল থেকে এবং চ্যানেলের ব্যাপারে প্রশংসা করছেন, দেখছেন ভালো লাগছে, এবং ভালো লাগার যেগুলো শরীয়ত সম্মত রয়েছে এবং নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য কল্যাণকর হবে, তো সেই বিষয়টা উচিত অন্যের কাছে পৌঁছে দেওয়া। তো নান্দাইল ময়মনসিংহ, আপনার আশেপাশে চলে কিনা, আপনার থানার মধ্যে এই চ্যানেলটি চলে কিনা সম্পূর্ণ জায়গায়, সেটিও আপনি একটু খোঁজ নেবেন, বা চ্যানেল অপারেটর যারা আছে, ডিশ অপারেটর যারা আছে তাদের সাথে যোগাযোগ করুন যে আমরা চাই এই চ্যানেলটা আমাদের সবখানে ছড়িয়ে পড়ুক। এতে লাভ কী হবে? লাভ হচ্ছে পরিবেশটা সুন্দর হবে। যখন পরিবেশ সুন্দর হবে, শুনবে মানুষ জীবন কীভাবে অতিবাহিত করতে হয়, ভাইয়ের প্রতি ভাইয়ের কী অধিকার রয়েছে, মুসলমানের প্রতি মুসলমানের কী অধিকার রয়েছে, যুব সমাজকে কীভাবে গাইডলাইন দিতে হয়, তখন আর আপনার সন্তানকে নিয়ে ওইভাবে চিন্তা করতে হবে না যে আমার সন্তান কোথায় যাচ্ছে, কি করছে, কার সাথে উঠছে, কারণ পরিবেশ সুন্দর হয়ে গেছে। তো এটা আমরা যদি চাই তাহলে আমরা করতে পারি। তো এর জন্য সহজ একটি মাধ্যম হচ্ছে মাদানি চ্যানেল। তো আমরা চেষ্টা করি এটা যেন সর্বত্র ছড়িয়ে পড়ে। জি, আমাদেরকে পরবর্তী কল শুনিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ জুবাইর হোসেন। মাদানি চ্যানেল অনুষ্ঠান রহমত সুন্নাহ ফাবাব প্রায় সময় দেখি। আমাকে একটি নাচ ছড়ি শুনিয়ে দিন। আমায় কাছে ডেকে নাও না মাদানি মদিনে।
আই আমার কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে। খুবই চমৎকার নাতে রসুল রয়েছে, এটি ইস্তেগাসাও বলা চলে। তো ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন আর দেখেন প্রতিনিয়ত, তো এটা কন্টিনিউ করেন, আশা করি এর মাধ্যমে উপকৃত হবেন, নিজের জীবন পরিবর্তনে আসবে এবং ইলমি দিনের অনেক বড় এক খাজানা আপনার অর্জিত হবে। জি, পরবর্তী কল শুনিয়ে দিন।
আমি ছাত্র থেকে বলতেছি, আপনাদের রহমতপূর্ণ প্রভাব এই অনুষ্ঠানটা আমার কাছে খুবই ভালো লাগে, এই অনুষ্ঠানটা আমি প্রতিদিনই দেখি।
চাঁদপুর থেকে বলেছেন, চাঁদপুরে অনেকেই দেখেন এবং সম্পূর্ণ জেলা মানুষ দেখে কিনা সেটা একটা বিষয়। পুরো জেলা আমাদের তো ভীষণ এরকম হওয়া উচিত যে আসলে আমরা দেশ হিসাবে আমাদের এই দেশের মানুষ খুবই ভালো, মন মানসিকতার দিক থেকে যদি বলি অত্যন্ত কোমল হৃদয়ের অধিকারী হয়ে থাকে এই অঞ্চলের মানুষগুলো, আতিথিয়তায় বলি, মানুষের উপকারের ক্ষেত্রে বলি, সব ক্ষেত্রে বলি। তো এই যে বিষয়টা রয়েছে যে কিছু কিছু দিক এরকম রয়েছে যে এই বিষয়গুলো, এই দিকগুলো যদি আরো উন্নত করা যায় তাহলে আমাদের জন্য আরো কল্যাণকর হবে, দেশের মানুষের জন্য কল্যাণকর হবে। তো আমরা যদি চাই বিষয়গুলো আসুক, তো মাদানী চ্যানেল যে রয়েছে এটা সর্বত্র ছড়িয়ে পড়ার, সবাইকে দেখার এক উৎসাহ দিতে হবে। এর মাধ্যমে নিজেদের যে চেতনা যেটা রয়েছে, যেখানে উন্নতি করার প্রয়োজন রয়েছে, সেই বিষয়গুলো আমাদের মধ্যে জাগ্রত হবে। যে আমাদেরকে আরো একটি কল শুনে দিন।
নারায়ণগঞ্জ আদমজি একটা নাচ শুনতে চাই, তু কুজা মান কুজা।
নারায়ণগঞ্জ আদমজি থেকে বলেছেন এবং নাতে রাসূল শুনতে চাচ্ছেন, তু কুজা মান কুজা। যে ইনশাল্লাহ শোনানোর চেষ্টা করবে। জি, আমাদেরকে আরো একটি কল শুনিয়ে দিন।
আমি আব্দুল সামাদ, খুবই ভালো লাগে।
জি, আপনিও আমাদের অনুষ্ঠানের ব্যাপারে প্রশংসা করেছেন, দেখছেন নিজের ফিডব্যাক দিয়েছেন, এতে করে আমাদের চলার পথ আরো সুগম হয়। মনের মধ্যে উৎসাহ জাগে না, যে জন্য মাদানী চ্যানেল চালু হয়েছে সেই কাজটি আলহামদুলিল্লাহ হচ্ছে, মানুষ দেখছে এবং নিজেদের মধ্যে পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করছে। জি, আপনার যে ফরমাইশগুলো করেছেন ইনশাল্লাহ সেই ফরমাইশগুলো আমরা শুনব, এর পূর্বে আমরা আরও কিছু ইনশাল্লাহ আলোচনা শুনে নিই। জি, মিলাদ রেজা ভাই, আপনি শুরুতে বলেছিলেন যে নিজের পরিবর্তনের জন্য, সংশোধনের জন্য প্রথমত হচ্ছে দোয়া করা এবং তওবা করা। আর কি কি বিষয় প্রয়োজন, আর কি বলবেন যে এই বিষয়টার প্রতি আসলে ফোকাস করা উচিত নিজের সংশোধনের জন্য?
নিজেকে সংশোধনের জন্য, সংশোধন যদি আমরা করতে চাই তাহলে অতীতের যে গুনাহগুলো আছে অতীতের গুনাহের কথা স্মরণ করে অধিক হারে ইস্তিগফার পাঠ করা। এ বিষয়ে মিনহাজুল আবেদিন কিতাবের মধ্যে চমৎকার ছোট একটি ওয়াকিয়া রয়েছে। ওয়াকিয়াটি হচ্ছে এরকম, গোসল করো, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করো এবং চার রাকাত নামাজ এমনভাবে পড়ো যেমনটি নামাজের মধ্যে যে যে হকগুলো আছে সেগুলো পালন করো। অতঃপর নিজের চেহারাকে জমিনের উপর এমন জায়গায় রাখো যেখানে তোমাকে আল্লাহ পাক ছাড়া আর কেউ দেখছে না। এরপর নিজের মাথার উপর মাটি ঢালো, তারপর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সবচেয়ে সম্মানিত যে স্থান শরীরের মধ্যে যে যে জায়গাটি সেটা হচ্ছে নিজের যে চেহারা, ওই চেহারাকে ধূলিময় করো এমনভাবে যে নিজের চোখ থেকে অশ্রু অর্থাৎ কান্নার পানি যাতে প্রবাহিত হয়, অন্তর ব্যথায় নিমজ্জিত, আওয়াজ উঁচু এবং আহ্বান নিচু হবে, এবং যতটুকু হয় তুমি এক একটি গুনাহকে স্মরণ করে নিজেকে তিরস্কার করো অর্থাৎ অনুশোচনা করো এবং নিজের নফসকে তিরস্কার করে বলে হে নফস, নিজের নফসকে অনুশোচনা করে নিজকে নিজে প্রশ্ন করা, হে নফস তোমার কি লজ্জা হয় না, তুমি কি তাবা করতে পারো না, তোমার মধ্যে আল্লাহ পাকের আজাব সহ্য করার কি ক্ষমতা আছে, তুমি কি আল্লাহ পাককে অসন্তুষ্ট করতে চাও। এইভাবে করতে করতে কান্না করে পুনরায় দয়াময় রবের দরবারে হাতকে প্রসারিত করে আরজ করো, ইলাহি পলাতক গোলাম তোমার দরবারে উপস্থিত, তোমার নাফরমান বান্দা সংশোধনের দিকে ফিরে এসেছে, তোমার গুনাহগার বান্দা তোমার কাছে ক্ষমা চাচ্ছে, ইলাহি আমাকে তোমার দয়ায় ক্ষমা করো এবং তোমার অনুগ্রহে আমাকে কবুল করো এবং আমার উপর তোমার দয়ার দৃষ্টি দান করো, ইলাহি আমার অতীতের সকল গুনাহ ক্ষমা করে দাও এবং আগামীতে গুনাহ থেকে যাতে আমি নিরাপদ থাকতে পারি সেই ব্যবস্থা করে দাও, নিশ্চয়ই সকল কল্যাণ তোমার কুদরতি হাতে এবং আমাদের উপর দয়ালু ও মেহরবান। এই যে ছোট একটি ওয়াকিয়া, এটি থেকে আমরা যেটি শিক্ষণীয় বিষয় তা হচ্ছে সদা সর্বদা আল্লাহ পাকের বারগায় দোয়া করা, নিজের অতীতের গুনাহের কথা স্মরণ করে করে যদি সম্ভব হয় কেঁদে কেঁদে দোয়া করা। যখন রাতে সবাই ঘুমিয়ে যাবে তখন নিজের অতীতের গুনাহের কথা স্মরণ করে ঘুম থেকে জাগ্রত হয়ে দুরাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করা, আদায় করে কেঁদে কেঁদে নিজের অতীতের যা যা পেরশানি আছে, টেনশন আছে, মুসিবত আছে বা নিজে সংশোধন হতে চাই এগুলো আল্লাহ পাকের বারগায় দোয়া করা। আল্লাহ পাক দয়া করলে ইনশা আল্লাহুল করিম নিজে অবশ্যই সংশোধন হতে পারবো আর নিজের গুনাহগুলা ক্ষমা হয়ে যাবে, এতে করে আল্লাহ তাআলার রহমত আমাদের উপর বর্ষিত হবে আর আল্লাহ তাআলার রহমত যার উপর বর্ষিত হবে তিনি তো গুনাহের কাজ করতে পারে না, আল্লাহ পাকের দয়া ওই ব্যক্তি নেকির কাজ করার স্পৃহা আরো বেশি বৃদ্ধি পাবে।
সুবহানাল্লাহ, খুবই চমৎকার একটি পন্থা আমাদেরকে বলে দিয়েছেন যে আসলে নিজেকে ছোট মনে করা, যে আসলে আমি কে ছিলাম, আমি তো কোনো কিছুই ছিলাম না, রব তাআলা আমাকে একটা অস্তিত্ব দিয়েছেন, আমি এসেছি, এমনকি আমাকে মেধা দিয়েছেন, করার মতো চিন্তা ভাবনা করার মতো অনেক কিছু দিয়েছেন এবং আমরা অনেক কিছু করছি, এবং মানুষের আকৃতির দিক থেকে যদি বলি ছোট ক্ষুদ্র একটি প্রাণী, কিন্তু মানুষ তো করছে অনেক বড় বড় কাজ।
আল্লাহ
তো রব তাআলা দিয়েছেন, এবং ওইভাবে যদি রবের কাছে উপস্থিত হতে পারি যে আমি আসলেই কিছু না, তখন আমার দ্বারা যে ভুলগুলো হয়েছে সেগুলো নিয়ে যদি আমি অনুশোচনা করতে পারি তাহলে পরিবর্তন আসাটা সম্ভব, পরিবর্তন হওয়াটা সম্ভব। আসলে হচ্ছে যে এভাবে চিন্তা ভাবনা করাটা এখন আমাদের জন্য কঠিন হয়ে গেছে। আসলে এভাবে কেন করতে হবে, লাইফ তো একটাই আছে, জীবন একটাই, যা করার এই জীবনেই করো। আর এই জীবনেই করার যে বিষয়টা, জীবন একটা, এই জীবনেই করো, মানে অর্থাৎ অসৎ কাজ যা আছে সব করো, ভালো কাজ না, অনেকে এভাবে নিয়ে নেয় যে রং তামাশা যা আছে করে নাও।
অহংকার জিনিসটা, নিজেকে বড় মনে করার জিনিসটা আসলে আমাদের সমাজের মধ্যে দিন দিনই বাড়ছে। মানে বিনয়ী জিনিসটা, নিজেকে
একটু ছোট মনে করা, বিনয়ী করা, হ্যাঁ, আরেকজনকে প্রাধান্য দেওয়া, এই জিনিসটা আমাদের কাছ থেকে উঠে যাচ্ছে।
এটাকে তো অনেকে অ্যাটিটিউড বলে, যে আমি অনুচ্ছে বড় না মনে করলে যে অ্যাটিটিউড না দেখালে রোগ দবদবাটা থাকবেই না, মানে এই অহংকারকে সে অ্যাটিটিউড বলছে। মানে এটাকে কিভাবে বলবেন যে অ্যাটিটিউড কি আর অহংকার কি, বিষয়টা কি?
আসলে অ্যাটিটিউড, এটা গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট বলছেন, যে অ্যাটিটিউড জিনিসটা, যে অনেকেই বলে কি যদি সে কথা না বলে অনেক দিন পর্যন্ত, বা তাকে আপনি অনেকবার ফোন দিয়েছেন সে ফোন রিসিভ করে নাই, তখন আমি বলবো সে তো অ্যাটিটিউড দেখাচ্ছে। মানে সে আমাকে ছোটো মনে করছে, নিজেকে নিজে অনেক বড় মনে করছে, সে আমাকে কি মনে করছে। আর অহংকার জিনিসটা আসলে যেটা আমরা আত্মিক বিমারি যেটা বলি আমরা, এটা তো আমাদের দিক থেকে, আমাদের দিক কাছ থেকে এটা দূর করতে হবে। মানে আরেকজনকে ছোটো মনে করা, মানে নিজেকে বড় মনে করা, যে পাত্তা না দেওয়া কোনো কাজে, সবসময় তাকে ছোটো মনে করা, তার কোনো পরামর্শ গ্রহণ না করা, সে কোনো পরামর্শ চাইলেও একটা হ্যাঁ করে দেওয়া, মানে তাকে একদম লাঞ্ছিত বলতে পারি এই জিনিসটা।
আসলে এখানে একটা বিষয় আমি অ্যাড করব, অহংকারের যে বিষয় আপনি তুলে ধরেছেন, উদাহরণস্বরূপ আমরা সম্পদের অহংকার করি, সম্পদ নিয়ে নিজকে নিজে বড় মনে করি, আমার অনেক অঢেল সম্পদ আছে। অথচ আল্লাহ পাক না করুক, একটা বিষয় খেয়াল করেন, আল্লাহ পাক না করুক ধরেন আমার হাত অবশ হয়ে গিয়েছে, তখন আমার এই সম্পদ কি হবে,
কোনো কাজে
কে গ্রহণ করবে? তারপর আমার জবান দ্বারা আমি আমার নিজের যে প্রাধান্য মানুষকে বুঝাচ্ছি, আমার যে একটা ক্ষমতা আছে এটা আমরা আমি মানুষের সামনে পেশ করছি, অথচ আল্লাহ পাক না করুক আল্লাহ তাআলা যদি আপনার আমার জবানকে বন্ধ করে দেয় তখন কি হবে? অর্থাৎ আমরা এমনভাবে নিজকে পরিচালনা করছি মনে হয় যেন আল্লাহ পাক দেখছেন না, অথচ আল্লাহ তাআলা প্রত্যেকটি বিষয় সম্পর্কে অবগত আছেন, প্রত্যেকটি বিষয় জানেন, দেখেন।
ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ তাআলা আলাইহির ঘটনা, যে গিয়ে বললেন যে আসলে আমি তো রবের নাফরমানে অবাধ্যতা ছাড়তে পারছি না, তো আমাকে এমন কিছু বলে দিন যেন আমি ছেড়ে দিতে পারি। বলেন ছয়টা অপশন তোমাকে দিলাম, এই ছয়টা অপশন থেকে বের হতে পারলে তুমি গুনাহ করো। তো আল্লাহ তাআলা রাজত্ব থেকে বেরিয়ে যদি পারো তো বেরিয়ে যাও, আল্লাহ তাআলা রিজিক খাওয়া বন্ধ করে দাও। মানে এই কাজগুলো কি বান্দার কখনো করা সম্ভব? আল্লাহ তাআলা রাজত্ব থেকে বের হওয়া কি সম্ভব? হ্যাঁ, যদি কেউ বলে যে যখন আজরাইল আসবে তখন আজরাইলকে বলবে যে এখন চলে যাও, আমি কিছু নেকামল করে নেই, তাওবা করে নেই, তো এটা কি আজরাইল
জাহান্নামে, মানে জাহান্নামে দিয়ে দিচ্ছে, ইনি বলবে যে না আমাকে
জান্নাতে দিন, এটা কখনোই পসিবল, এটা তো পসিবল না। তো এই যে বিষয়গুলো ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ তাআলা আলাইহি, আল্লাহ তাআলার রাজত্ব থেকে বের হয়ে যাওয়া আমাদের পক্ষে সম্ভব না,
অর্থাৎ বড়ত্ব দেখানো এখানে উচিত নয় আমাদের। আমাদেরকে সদা সর্বদা রাকিব ভাই যেটা বলেন, বিনয়, নম্র, ভদ্র, যখন আমাদের মাঝে এই গুণগুলো আসবে ইনশাআল্লাহ করিম, দুনিয়াও আমরা কল্যাণ কামনা করতে পারবো, আখিরাত আল্লাহ তাআলার দয়ায় আমাদের কল্যাণ লাভ হবে,
লাভ হবে। যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম, যে নিজের সংশোধনের উপায়, এর মধ্যে তো হতে আরো একটি অন্যতম উপায় হচ্ছে যে আমির আলী সুন্নাত
নিজ আমলের
পর্যবেক্ষণ করা, আত্মজিজ্ঞাসা, সেলফ অ্যাকাউন্টেবিলিটি যেটা আছে, নিজেকে নিজে প্রশ্ন করা, এবং উলামায়ে কেরামদের মধ্যে এই বিষয়টি অধিকারে পাওয়া যায় যে নিজেকে তারা নিজেকে প্রশ্ন করত। এই ব্যাপারে কিছু আলোচনা ইনশাল্লাহ আমরা করব। এর পূর্বে আমাদের কিছু ফরমাইশ রয়েছে, সেই কালামগুলো থেকে কিছু পংক্তি আমরা শুনে নিই, যে আমাদেরকে কিছু এক দুই পংক্তি করে আমাদেরকে শুনিয়ে নিই।
ও মাই কাছে ডেকে নাও না, ও মাই কাছে ডেকে নাও না, মদনী মদিনে ওয়ালে প্রেমের সুধা পান করো না,
আমায় একটু দিদার দাও না মদনী মদিনে বলে আমায় একটু দিদার দাও না মদনী মদিনে বলে হৃদয় হোক তোমার ঠিকানা মদনী মদিনে বলে আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে বলে যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার আমার স্বপনে আসোনা আমার স্বপনে আসোনা মদনী মদিনে কাছে ডেকে না মদনী মদিনে বলে আমায় একটু দিদার দাও না মদনী মদিনে বলে তেরে গুণ আর ইয়ে লব মে তলব হি তলব তু আতা হি আতা তু তুজা মন কুজা তু তুজা মন কুজা তু তুজা মন কুজা তু তুজা মন কুজা সমুদর মে ভটকি হুই প্যাসে হুঁ মেরা ঘর খাক পর আর তেরি রহ গুজর মেরা ঘর খাক পর আর তেরি রহ গুজর সিদরাতুল মুনতাহা তু কুজা মন কুজা তু কুজা মন কুজা ইলহাম হ্যায় জামা তেরা কুরআন ইমামা হ্যায় তেরা ইলহাম হ্যায় জামা তেরা কুরআন ইমামা হ্যায় তেরা মিম্বর তেরা আরশে বরি মিম্বর তেরা তু কুজা মন কুজা তু কুজা মন কুজা তু কুজা মন কুজা তু তুজা মন কুজা তু তুজা মন কুজা তুজা কুজা মন কুজা
سبزِ گنبد والے منظور دعا کرنا جب وقت نظر آئے دیدار عطا کرنا جب وقت نظر آئے دیدار عطا کرنا اے نور خدا خواب میں آ جانا یا در پہ بلا لینا یا خواب جانا اے پردہ نشین دل کے پردے میں رہا کرنا جب جاتے نظارے آقا دیدار عطا کرنا میں قبر اندھیری جانا رسول اللہ روشن میری تربت کو للہ شاہ کرنا جب وقت نظر آئے آقا دیدار عطا کرنا جب وقت نظر آئے آقا دیدار عطا کرنا
نعت رسول ہم سنلام ایگلو جن انتر خوراک اور بلا ہے نعت رسول ہوتے عاشق رسولر من خوراک رہے سے تو ہم پرتنیت سنتے تھکی بھالو لگے اور انکے تو شنی نعت رسول مت اور ہوتے پہ خوب بھالو لگے سے جی جی بھی آلوچنا کرتے نجر سنشودن مدد انتم ایک ہوں سیلف اکاؤنٹبلٹی
چنتا بھاونا کر ساٹ بچر نفل عبادت چتم سکسٹی سوہار اللہ یہ چھوٹ ایک گٹنا جرا درشک شروط آپ بوجھانے پیش کرب حضرت توبہ بن سمہ رحمت اللہ علیہ نجر نفسر جباب دہتا کرتے گیے ایک دن ہسب کر لین تک تر بس سات بچر چلین جی دن ہسب کر لے تک ایکش ہزار پانچ شت دن ہل تین چیتکار کر اٹھلین اور بولیں ہائے افسوس جدی ہمیں پرتیک دن ایکٹی کر گناہ کری تب ہمیں ستیکار بادشاہ ارتھا اللہ پاکر ساتھ ایکش ہزار پانچ شت گنا سہکار ساکھات کرب اتچ پرتدن دس ہزار گنا کرچی تک ہمارا کی ابستھا ہو کتھا بھبے تین اکیان ہو پڑے گلین اور تر افات ہو گل لوکرا কাউকে তার সম্পর্কে যখন বলতে শুনেছেন, হে আল্লাহর বান্দা মহান ফেরদৌসির দিকে যাও, সুবহানাল্লাহ। নিঃসন্দেহে যেটা শুনেছি মোতালিব ভাই,
জি,
এটা তো ভাবাও যাবে না যে হযরত তাওবা বিন সিম্মাহ রাহমাতুল্লাহ আলাইহি গুনাহে লিপ্ত ছিলেন। হয়তো নিঃসন্দেহে তার পবিত্র জীবন গুনাহ থেকে অনেক দূরে ছিলেন, কিন্তু এই যে ঘটনা থেকে আমরা কি শিক্ষা নিতে পারি, আমাদের জীবন আমরা কিভাবে পরিচালনা করছি, যদি নিজকে নিজে প্রশ্ন করি দেখা যাবে যে সম্পূর্ণই এটার বিপরীত।
আমাদের আমাদের মনের মধ্যে কাঁপুনি তখন ধরে যে রাষ্ট্রীয় বিরোধী,
জি,
বা সংবিধানে এরকম কাজ রয়েছে যেটা করা যাবে না,
জি,
ওর বাইরে যখন কোনো কাজ করি আর কোনো মামলা চলে আসলো, মোকদ্দমা চলে আসলো, আর অন্যায় করেছে একটা,
জি,
তখন সেইটা থেকে বাঁচার জন্য এক তো হচ্ছে পলায়ন করি এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, আর যদি পাকড়াও পড়ে যায় তখন আমাদের কাঁপুনি শুরু হয়ে যায়, না জানি কি শাস্তি আমার জন্য রয়েছে। তো এটা তো দুনিয়াবি একটা বিষয়, কিন্তু প্রকৃত বাদশার ব্যাপারে এখানে উল্লেখ করা হয়েছে যে প্রকৃত বাদশার সামনে যে আমি 21,500 গুণা নিয়ে কিভাবে
দাঁড়াবো,
অথচ তিনি একজন আল্লাহর ওলি ছিলেন,
আল্লাহ পাকের ওলি ছিলেন।
তাদের চিন্তা ভাবনা নিজেদের ব্যাপারে কি রকম ছিল? জি,
বর্তমান সময়ে দেখা যায় ইয়াং জেনারেশন যারা বেশিরভাগ সময় মোবাইলের মধ্যেই সময় কাটায়, তারপর দেখা যায় নামাজের প্রতি উদাসীন। আল্লাহ পাক আমাদের জন্য যে হুকুম দিয়েছেন ওই হুকুম মানার বিষয়ে একই প্রকার উদাসীন বলা যেতে পারে, এরকম ভাবে জীবনকে অতিবাহিত করছে। তো আমাদের সকলের উচিত মৃত্যুর কথা স্মরণ করে, নিজকে সংশোধনের কথা স্মরণ করে, আল্লাহ পাকের দরবারে কাল কিয়ামতের দিন আমি গুনাহ নিয়ে কিভাবে উপস্থিত হব, এই বিষয়গুলো স্মরণ করে এখনই উচিত দৃঢ় তাওবা করা। আর যখন আমি দৃঢ় তাওবা করব, সাথে সাথে প্রত্যেক দিন ঘুমানোর আগে আমরা যদি নিজ আমলের পর্যবেক্ষণ করি, নিজ আমল, আজকে আমি কি কি আমল করার সুযোগ হয়েছে, কোন কোন ফরজ ইবাদতগুলো ছুটে গিয়েছে, আল্লাহ তাআলার দয়া যদি ফরজ ইবাদত করার সুযোগ হয়, কোন কোন সুন্নতে মুআক্কাদা এগুলো ছুটে গিয়েছে, যখন আমরা এগুলো নিয়ে চিন্তা ভাবনা করব, ইনশাআল্লাহ করিম দুনিয়াও কল্যাণ হবে, আখিরাতও কল্যাণ হবে।
জি, খুবই চমৎকার একটি বিষয়ের দিকে আপনি স্মরণ করে দিয়েছেন। একদম আমির আলী সন্ন্যাদ বারকাতুল আলিয়ার সংক্ষিপ্ত যে পুস্তিকা এক আমল রিসালা যেটা রয়েছে, তো সেটা যদি আমরা এখন তো আমরা সফট যে কপি যেটা রয়েছে অর্থাৎ মোবাইলের মধ্যে আমরা সেটা ডাউনলোড করতে পারি, সেখানে আমরা হিসাব করতে পারি দিনে কিছুক্ষণ সময়, যেটা বলেছেন যে কিছুক্ষণ সময় নিজের আমলের পর্যবেক্ষণ করা, পরকাল নিয়ে ভাবা, সেটা হচ্ছে 60 বছর নফল ইবাদতের সমান। তো এটা আমাদের করা উচিত। যে রাকিব ভাই আছেন, আরও একটি বিষয় হচ্ছে যে নিজেদের পরিবর্তন করার জন্য যেটা যদি বলি যে নিয়ম অনুবর্তিতা, সময়ানুবর্তিতা, মানে এটার উপর আমাদের জোর দেওয়া উচিত। তো এই বিষয়টার সাথে আর কি বিষয় আপনি জুড়ে, দুটো বিষয় মিলে সংক্ষিপ্তভাবে আপনাদের দর্শক শ্রোতা যারা আছেন তাদের ব্যাপারে বলবেন যে নিজেকে পরিবর্তন করার জন্য এই বিষয়টি খুবই মাস্ট নিড একজন ব্যক্তির জন্য।
জি, যেটা চলছিল সেলফ অডিট, এই বিষয়টি তো অবশ্যই মাস্ট আমাদের লাগবেই। যেমনি ওভাবে একজন ব্যবসায়ী মানুষ, সে তার যখন ব্যবসা ক্লোজ করে সারাদিনের পরে, তখন সে সারাদিনের পাই পাই করে হিসাব করে, হিসাব কিতাব করে। ঠিক তেমনিভাবে একজন মানুষেরও যখন সারাদিন তার দিনে ক্লোজিং টাইম যায়, যখন সে রাতে ঘুমাতে যায়, তখন সে আসলে সারাদিন সে কী কী করেছে। আমরা দ্বারা কেউ তো কষ্ট পাওয়া যায়নি, হ্যাঁ, আমি আমার মায়ের সাথে কেমন আচরণ করেছি, বাবার সাথে কেমন আচরণ করেছি, হ্যাঁ, আমি কি আরও গীবত আমার দ্বারা হয়ে যাচ্ছে কি না। তো এই বিষয়গুলো যখন একটা মানুষ আসলে সে সারা দিন চিন্তাভাবনা করবে, চিন্তাভাবনার মাধ্যমে এটা একটা নিজের সংশোধনের উপায়, আর যেটি দাওয়াত ইসলামী দিনী পরিবেশের মধ্যে আলহামদুলিল্লাহ শাইখ তরিকাত আমির আহলে সুন্নাত আমাদেরকে নেক আমল পুস্তিকার মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। আর দাওয়াত ইসলামী দিনী পরিবেশের মধ্যেও আসলে সুন্দরভাবে এই জিনিসটা মুহাসাবা, সেলফ অডিট জিনিসটা আসলে খুব সুন্দরভাবে করা হয় এবং জোর দেওয়া হয় এই জিনিসটা। যেটি আরেকটি সেটি হচ্ছে নিজের দোষ খোঁজা, মানে অন্যের দোষের দিকে নজর না দেওয়া। এটি আমাদের সমাজের মধ্যে আসলে দিন দিন বেরিয়ে চলছে। আসলে যখন আমার চেহারার মধ্যে, আমি যখন আমি আয়নার মধ্যে যাই এবং আমার চেহারার মধ্যে যদি আমি কোনো ময়লা দেখতে পাই, তখন আমি নিজে পরিষ্কার করি নাকি আমি আরেকজনকে বলি পরিষ্কার করে দিন? মানে আমি আয়নার মধ্যে গেলে আমি নিজের ময়লা আমি নিজে দেখতে পাই এবং নিজেকে পরিষ্কার করতে
তৎক্ষণাৎ চেষ্টা করি, এটা যেন কেউ না দেখে তৎক্ষণাৎ পরিষ্কার করার চেষ্টা
করতে হয়। তা আমাদের মুরব্বীরা বলেছেন যে মানে দুনিয়াটাকে নিজের একটা আয়না বানিয়ে ফেলতে, মানে যেখানে শুধু নিজের দুষ্টটি নিজের এতে আসবে। হ্যাঁ, বুজুর্গরা বলেছেন যে যখন কোনো ব্যক্তি মানে আপনার সামনে যখন অন্য কোনো ব্যক্তির দুষ্টটি প্রকাশ পেয়ে যায় তখন শয়তান উস্কানি দিবে যে তার বিপদ করা, তাকে ছোট মনে করা, তখন এটা মনে করা নিজেকে যে আল্লাহ পাক তো দয়া করে তার একটি দুষ্টটি প্রকাশ করেছেন, না জানি আমার তো কত দুষ্টটি আমার জীবনের মধ্যে আছে, কত
ইগো কাজ করে আমাদের মাঝে যে অমুক ব্যক্তি আমার দোষ কেন ধরলো, সে কেন এটা আমাকে বললো। ইগো কাজ করার পর দেখা যাচ্ছে সংশোধন না হয়ে বরং পরে গিবতের মধ্যে, এক তো ত্রুটি একটা ছিল, এখন আর একটা ত্রুটির মধ্যে আর একটা গুণার মধ্যে আমরা লিপ্ত হয়ে যাই ওই ইগুর কারণে।
ইগুর কারণে আবার বললে, যদি আমি বলতে যাই তখন আপনি আমার দোষ কেন ধরেছেন। আমাদের রুকনি সুরার একটা খুবই সুন্দর একটা মাদানী ফুল আছে যে জো হামে সমঝায়ে ও হামারা মুহসিন হে। এখন আসলে জো হামে সমঝায়ে ও হামারা মুহসিন হে এটা আমি মানতে পারি না, সে আমার মুহসিন কিভাবে হলো, সেটা আমার দোষ ধরেছে, মানে বলতে গেলেও এখানেও প্রবলেম যে আপনি আমার কেন বললেন,
কেন বললেন।
তো নিজেকে এটা মনে করা যে আল্লাহ পাক আমাকে, আমার যে পিছনে শত শত গুণা রয়েছে, আমার ভুল ত্রুটি রয়েছে, আল্লাহ পাক তো আমার গুণাগুলো দুষ্টটি প্রকাশ করেন নেই, ওই ব্যক্তির একটা দুষ্টটি প্রকাশ করেছেন, যদি আমার দুষ্টটি আল্লাহ প্রকাশ করে দেন তাহলে তো লোক আমার সাথে হাত মেশাবে না, আমার সাথে বসবে না। হ্যাঁ, নিজেকে নম্র করা, নিজেকে ছোট মনে করা, আর এর মাধ্যমে আসলে নিজের সংশোধনের একটা উপায় হতে পারে। আচ্ছা, এই যে সমস্ত জিনিসপত্র আলোচনা হলো যে সংস্পর্শ, ভালো সংস্পর্শ, সেলফ অডিট, তওবা করা, আল্লাহর কাছে দোয়া করা, এই সব কিছু যদি আমরা একটি ছাদের নিচে আমরা দেখতে পাই সেটি হচ্ছে দাওয়াত ইসলামের এই দিনী পরিবেশের মধ্যে সব কিছু রয়েছে, মানে নিজের সংশোধনের উপায়ের মধ্যে যে যে জিনিসগুলো আসে সবগুলো কিন্তু আমরা দাওয়াত ইসলামের দিনী পরিবেশের মধ্যে দেখতে পাই। পরিবেশের নিজের সংশোধনের একটি উপায় হচ্ছে দাওয়াত ইসলামের কাফেলায় সফর করা, হ্যাঁ, সাপ্তাহিক ইজতেমাতে অংশগ্রহণ করা, দাওয়াত ইসলামের যে তরবতি সেশনগুলো হয় 63 দিন এগুলোতে অংশগ্রহণ করা, এগুলো অংশগ্রহণের মাধ্যমে আসলে একজন ব্যক্তি নিজেকে সংশোধন করতে পারবে।
চমৎকার, খুবই চমৎকার কিছু আমরা মাদানী ফুল পেয়েছি। আরেকটি বিষয়ের দিকে যেটা বলেছেন যে আসলে মুসলমান হচ্ছে মুসলমানের আয়না স্বরূপ। আমি আমার যে বিষয়গুলো দেখতে পাই না, আমার সামনের যে ভাই আছে সে দেখতে পায়, সে যদি আমাকে বলে যে এই দিকটা আপনার একটু ঘাটতি রয়েছে, এখানে উন্নতি করা দরকার রয়েছে, তখন প্রকৃতপক্ষে তাকে আমার মহসিন মানা উচিত, যে তিনি আমাকে আরো উন্নতির দিকে যাওয়ার ক্ষেত্রে সাহায্য করেছেন। একটা যদি সহজ কথা বলি, আপনি ধরেন দেশের একজন লেখক, আপনি একটা কিতাব লিখেছেন, লেখার পরে কিন্তু সেটা পাবলিশ করবেন না, এর আগে কারো না কারো মাধ্যমে আগে আপনি প্রুফ রিডিং করাবেন, আগে আপনি দেখাবেন যে এখানে কি ঘাটতি রয়ে গেছে কিনা। কারণ আমি দেখেছি আমার পার্সপেক্টিভ থেকে, আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি দেখেছি, তো সেখানে কোনো কিছু ছুটে যেতেই পারে। তো এই জন্য লেখকরা যত বড় লেখকই হোক না কেন, আগে কি করা, আরেকজনের মাধ্যমে চেক করায়, বিভিন্ন যাচাই বাছাইয়ের পর কি করে তারপর পাবলিশ করা। অনুরূপভাবে আমি যদি আমার ক্ষেত্রে আমি আমাকে দেখি, তো অনেক দুষ্টটি আড়ালে থেকে যাবে, আমি আমার দিক থেকে তো ঠিক আছে, তো না। যখন কোনো মুসলমান বলে, কোনো অপর ভাই বলে যে এই জায়গায় একটু ত্রুটি আছে, ঘাটতি আছে, এই জায়গায় আপনার আরও একটু উন্নতি করা দরকার, তখন সেটাকে আমাদের গ্রহণ করা উচিত, যদি আমরা আরও উপরে লেভেলে যেতে চাই, আরও ভালো লেভেলে। এই জন্য আমরা দেখি যে বড় বড় উলামায়ে কেরাম যারা আছেন, হাক্কানি আলেম যারা আছেন, তারা এই বিষয়টাকে খুবই পছন্দ করেন যে আমার কোনো ভুল কোনো ব্যক্তি বলে কিনা। এবং ভালো লেখক যারা আছেন, রাইটার যারা আছেন, তারা এটা প্রকাশও করে থাকেন যে এখানে যদি কোনো ভুল দেখতে পান তাহলে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করব পরবর্তী যখন এটার এডিশন হবে, পরবর্তী যখন আবার পাবলিশ হবে, ছাপানো হবে, পুনঃসংস্করণ বা পুনর্মুদ্রণ যখন হবে, তখন আমরা এই বিষয়টার প্রতি লক্ষ্য রাখব। তো অনুরূপভাবে আমাদেরকেও আমাদের জীবনের ক্ষেত্রে এটা করা উচিত, আমরা যদি আমার নিজের সংশোধন করতে চাই। তো বেশ কিছু বিষয় আজকে আলোচনা হয়েছে, পরিবর্তনের কোন কোন বিষয়গুলো রয়েছে হয়তো অনেকে নোটও করেছেন। তো আমরা যদি চাই যে আমরা নিজেকে প্রকৃতপক্ষে পরিবর্তন করতে চাই আর সামনের দিকে এগিয়ে যেতে চাই, যে জায়গাটায় আমরা বন্দী রয়েছি সেখান থেকে মুক্ত হয়ে আমরা আমাদের পৃথিবীটাকে আরো বড় করব, আরো সমৃদ্ধি করব, তো এই কাজগুলো আমাদের করতে হবে। দেখতে দেখতে অনুষ্ঠানের সময় একদম শেষের দিকে চলে এসেছে, আপনারা যে যেখানে আছেন সকলে দাঁড়িয়ে সালাত ও সালাম পাঠ করেন।
Ya Nabi Salam Alaika, Ya Rasul Salam Alaika, Ya Habib Salam Alaika, Ya Habib
سلام علیکا صلوات اللہ علیکا
سبحانک اللہم و بحمدک لا الہ الا انت استغفرک و اتوب الیک سبحانک اللہم و بحمدک لا الہ الا انت استغفرک و اتوب الیک سبحانك اللهم وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا اله الا الله
رحمت پورن حق پربھات امار تہجد اور فجر ربھاس چھ جار رحمت پورن پربھات ہوتا